أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الله أكبر الله أكبر لا إله إلا
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
گزشتہ خطبے میں میں نے والدین سے لے کر معاشرے کے مختلف طبقات سے حسن سلوک کے بارے میں
گت خطبہ ہمیں
کیونکہ
پتا ماتا تھے آرمبھ کر سماج بھی شرینر ساتھے سد ویوہار سمپرکت پورانی شکار کتا الے کرم یہ سد ویوہار সমাজে শান্তি নিরাপত্তা এবং নিশ্চয়তার পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক অবস্থার সমাজের শান্তি শৃঙ্খলার সাথে গভীর সম্পর্ক আছে। এই প্রসঙ্গে আজকে কিছু বলবো। যে কোনো সমাজে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে বা স্পষ্ট পার্থক্যের দিক থেকেও ধনী মানুষও থেকে থাকে আর দরিদ্র সাহায্যের মুখাপেক্ষীও থেকে থাকে এবং অন্যের অভাব যারা দূর করে এমন মানুষও থেকে থাকে। অনেকেই আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও কার্পণ্যের কারণে ধর্মীয় প্রয়োজনেও খরচ করে না, আর গরিবদের দরিদ্রদের চাহিদা পূরণ এবং মেটানোর জন্য খরচ করে না, এমনকি নিকটাত্মীয়ের সাথে সদ্ব্যবহারের বিষয়েও তারা চরম উদাসীন হয়ে থাকে। কখনো তাদের মনেই পড়ে না যে গরিবদের অর্থনৈতিক অবস্থা উপর দৃষ্টি রেখে আল্লাহ তাআলা যে ধন সম্পদ তাদেরকে দিয়েছেন তা থেকে গরিবদের জন্য কিছু খরচ করা উচিত। এর ফলশ্রুতিতে অনেক সময় এমন আত্মীয়তার আত্মীয়ের ভিতর সম্পর্কের ভিতর ফাটল সৃষ্টি হয়। সেই ফাটল বড় হতে হতে এমন হয় যে আত্মীয়তার আত্মীয় আছে সেই চেতনাই একসময় মরে যায়। অনেক সময় দরিদ্র আত্মীয় স্বজন কষ্টের সময় যখন প্রয়োজন হয়, যখন তাদের চাহিদা যদি পূরণ না হয়, তাদের আত্মীয় স্বজন যদি তাদের অভাব মোচনের চেষ্টা না করে, তাহলে অবস্থা এমন হয় যে ধীরে ধীরে ঘৃণা সেখানে লালিত পালিত হতে থাকে। যদিও কারো সচ্ছলতা মোমেনের হৃদয়ে আক্ষেপ বা ঘৃণার কোনো আবেগ সৃষ্টি করা উচিত নয়। প্রত্যেক ব্যক্তি যে মুসলমান হওয়ার দাবি করে তাকে এমন চিন্তা ভাবনা থেকে নিজেকে পবিত্র রাখা উচিত। এটি মোমেনের কাজ। আল্লাহ তাআলার প্রতি আমরা কৃতজ্ঞ যে ইল্লা মাশাআল্লাহ জামাতে আহমদিয়ায় মসিহ মদের হাতে বরকতের কারণে এ ধরনের চিন্তা ভাবনার অধিকারী এবং অন্য সম্পদের উপর লোভাতুর দৃষ্টি ক্ষেপণকারী মানুষ নেই। বিরল হয়তো দু একজন থাকতে পারে, কারণ আল্লাহ তাআলার ফজলে জামাতের দরিদ্র শ্রেণী যাদের উৎস কম, তারা অন্যের সম্পত্তির দিকে লোভাত দৃষ্টিতে না দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা চেতনা নিয়ে আল্লাহ তাআলার পথে সাধ্যাতীত আর্থিক কোরবানি করে থাকে। যদি আপনি গভীর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে আর্থিক দিক থেকে দরিদ্র আহমদের কোরবানি এবং ত্যাগ, তার ত্যাগের মান সচ্ছল ভাইয়ের তুলনায় ভালো এবং উত্তম হয়ে থাকে। যাই হোক, যারা সচ্ছল বা যারা তুলনামূলক ভাবে ভালো অবস্থায় আছে তাদের নিজেদের দরিদ্র আত্মীয় স্বজন যারা আর্থিক দিক থেকে দুর্বল তাদের দেখাশোনা করা উচিত, কেননা ভালোবাসা এবং আন্তরিকতাকে বাড়ানোর এটি অনেক বড় একটি মাধ্যম। আমি যেভাবে পূর্বেও বলেছি, বান্দার বা মানুষের জন্য যখন সালাম শব্দ ব্যবহার হয় তখন এর একটি অর্থ হল এমন ব্যক্তি যার আখলাক, যার চরিত্র, যার কামনা বাসনা চাওয়া পাওয়া যেন ক্রোধের বশবর্তী বা অধীনস্থ না হয়। এটি এক আহমদের মান যে তার সাথে শুধু নিজের কামনা বাসনা থাকবে না, বরং ভাইদের চাওয়া পাওয়া প্রয়োজনকেও সে শ্রদ্ধাকারী হবে, বোনের প্রয়োজনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আত্মীয় স্বজনের চাহিদা চাওয়া পাওয়ার প্রতিও প্রয়োজনের প্রতি সে শ্রদ্ধাশীল হবে, গরিব দরিদ্রদের প্রয়োজনের প্রয়োজন মেটানোর তার ভিতর চেতনা থাকা উচিত। কোনো সময় ক্রোধের কারণে বা রাগের কারণে বা কারোর প্রতি রাগের কারণে কাউকে কোনো সাহায্যের মুখাপেক্ষী ব্যক্তির সাহায্য থেকে যেন হাত টেনে না নেয়, এ সম্পর্কে আল্লাহ তাআলার শিক্ষা সবসময় আমাদেরকে স্মরণ রাখতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপর যখন কেউ অপবাদ লাগিয়েছে, এই ঘটনার কথা হাদিসে উল্লেখ আছে, আল্লাহর পক্ষ থেকে সেই অপবাদ যখন ভুল সেটিকে আল্লাহর পক্ষ থেকে আখ্যা দেয়া হয়েছে। অপবাদ আরোপকারীদের ভিতর এমন এক ব্যক্তিও ছিলেন, এমনিতে তো নেক ছিলেন, জানে না কেন মানুষের কথা এসে গেছেন তিনি। যারা অপবাদ আরোপ করেছিল তাদের ভিতর এমন এক ব্যক্তি ছিল যাকে হযরত আবু বকর তার দারিদ্রের কারণে তাকে সাহায্য করতেন। হযরত আয়েশাকে যখন আল্লাহ তাআলা নির্দোষ আখ্যায়িত করলেন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কসম খেয়েছেন, অঙ্গীকার করেছেন, সারা জীবন একে আমি আর কখনো সাহায্য করব না। আল্লাহ তাআলা বলেন যে কোরআনে কারীমে তোমাদের ভিতর যারা শ্রেষ্ঠত্বের অধিকারী, যাদের সামর্থ্য আছে, তারা নিকট আত্মীয় মিসকিন এবং আল্লাহর পথে হিজরতকারীদের কিছু না দেওয়ার যেন কসম না খায়, শপথ না করে, তাদের ক্ষমা করা উচিত এবং মার্জনা করা উচিত, কেননা তোমরা কি এটি পছন্দ করবে না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, বারবার দয়াকারী। সুতরাং মোমেনদের জন্য এটি একটি চিরস্থায়ী শিক্ষা, চিরস্থায়ী নির্দেশ। যদিও এই অপবাদ হযরত আবু বকর সিদ্দিকের মেয়ের উপর লাগানো হয়েছিল, যদিও এই অপবাদ হযরত আবু বকরের সবচেয়ে প্রিয়তম বন্ধুর স্ত্রীর উপর আরোপ করা হয়েছিল, যে কারণে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম ব্যথিত ছিলেন। যদিও এই অপবাদ শুধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে প্রিয় বন্ধুর এই অপবাদ শুধু হযরত আবু বকরের প্রিয় বন্ধুর উপরেই আরোপ করা হয়নি, বরং স্বয়ং খোদা তাআলার উপর অপবাদ ছিল এটি, যে কারণে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত উদ্বিগ্ন এবং পরিশান ছিলেন। আল্লাহর সেই প্রিয় যার খাতিরে তিনি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, তা সত্ত্বেও আল্লাহ তাআলা তিনি তাদেরকে ক্ষমাই করেননি, বরং নির্দেশ দিয়েছেন যে হে শ্রেষ্ঠত্বের অধিকারী ব্যক্তি, যে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং তার সিদ্দিক বন্ধুদের একজন এবং সেই সকল ব্যক্তি যারা শ্রেণীভুক্ত, অবস্থা যাই হোক না কেন, মার্জনার পন্থা অবলম্বন করে যদি সাহায্য জারি রাখো, যে সাহায্য পূর্ব থেকে করে আসছো তা করবে, কোন প্রকারের দুঃখ বা ক্রোধ বা রাগ যেন এই সাহায্য থেকে তোমাদেরকে বিরত না রাখে। আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল, তাদেরকেও ক্ষমা করবেন এবং তোমাদেরকেও ক্ষমাকারী তিনি। আল্লাহ তাআলা তাঁর প্রিয়দের কাছে অন্যের জন্য শুধু শান্তি এবং নিরাপত্তারই প্রত্যাশা করেন, সুতরাং এই পদমর্যাদাকে কখনো ভোলাবে না। তো এহেন অবস্থায় পরস্পরের সাহায্য করা থেকে হাত প্রত্যাহার না করা যদি শিক্ষা থাকে, তো সাধারণ অবস্থায় এই শিক্ষা আরো গভীর হওয়া উচিত। সাধারণ অবস্থায় শান্তি এবং নিরাপত্তার প্রসার এবং পরস্পরের সামাজিক এবং অর্থনৈতিক সাহায্য প্রতি দৃষ্টি রাখার অনেক বেশি অনেক গভীর শিক্ষা রয়েছে। আমরা দেখি যে এই শিক্ষা দেয়া হয়েছে যে সমাজের শান্তি এখন পরস্পরের খাতিরে সকল প্রকারের কোরবানির সাথে সম্পর্কযুক্ত। এই শিক্ষার নিরিখে আনসাররা মুহাজিরদের জন্য আর্থিক কোরবানির অনেক উন্নত দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা জানতেন যে এখন এটি আনসার এবং মুহাজিরের বিষয় নয়, বরং মুসলমান এবং মুসলমানের ভিতর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। এখন শান্তি ও নিরাপত্তার নতুন ঐতিহ্য এবং নতুন বিধান প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করেছেন, এটি এই ইহজাগতে কোনো ভ্রাতৃত্ব বন্ধন নয়। এই বন্ধন সেই বন্ধন যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে এখন যার সাথে পৃথিবীর নিরাপত্তা সম্পর্কযুক্ত। সুতরাং এক বিশাল জগৎ দেখেছে যে শান্তির প্রেরণা সমৃদ্ধ এই ভ্রাতৃত্ব বন্ধন পৃথিবীতে কি কি বিপ্লব সাধন করেছে। সুতরাং এই আবেগ, এই প্রেরণা আজকে রাসূলুল্লাহ সাল্লামের সত্যিকারের প্রেমিকের জামাতার প্রতিটি ব্যক্তিকে দেখাতে হবে, যার মানে পুনরায় শান্তির এই এই যুগের সূচনা হবে ইনশাআল্লাহ। যার সাথে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন, সুতরাং নিজেদের আত্মীয় স্বজনের অধিকার দেওয়ার দিকে মনোযোগী হন, মিসকিনদের প্রাপ্য দেওয়ার প্রতি মনোযোগী হন। এখানে পাশ্চাত্যের বিভিন্ন দেশে যারা আল্লাহর ফজলে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অর্জন করেছে, যেখানে এমন আত্মীয় স্বজন যারা সাহায্যের মুখাপেক্ষী নন, বরং যারা নিকট যাদের সাথে আত্মীয়তা রয়েছে তাদেরকেও কখনো কখনো তোহফা বা উপহার পাঠাবেন, যারা দরিদ্র দেশে আছে যাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য নেই তাদেরকেও পাঠান পাকিস্তানে এবং অন্যান্য দেশেও। আমি এমন অনেক পরিবারকে জানি যারা নিজেদের উত্তম শিক্ষা দীক্ষা বা উন্নত অর্থনৈতিক অবস্থার কারণে তারা সচ্ছল, তাদেরকেও স্বদেশে দরিদ্র ভাইদের দেখাশোনা করা উচিত। আর এই দেখাশোনা সাথে খোটা দেওয়ার জন্য কোন উপকরণ না থাকে, বরং আত্মীয় সুলভ আচরণের দৃষ্টান্ত যেন সামনে আসে, হৃদয়ের গভীর থেকে যেন এই খেদমত হয়। এই নির্দেশের অধীনে যেন এই সাহায্য দেওয়া হয় যে ডান হাত যদি দেয় বাম হাত যেন তা জানতে না পারে। এর মাধ্যমে অন্যের আত্মসম্মান বোধ অক্ষুণ্ণ থাকে, এর ফলে সমাজে শান্তির প্রসার হয়, আর এর মাধ্যমে পরস্পরের জন্য দোয়া পরিপূর্ণ দোয়া সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠিত হয়। আজকাল পাকিস্তানেও দ্রব্যমূল্য অনেক বেশি, পৃথিবীর অন্যান্য দেশে দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে, অনেক গরিব মানুষ তাদের দারিদ্রের ভিতর নিজেদের সম্মান কে আত্মসম্মানকে ধরে রাখা কঠিন হয়ে গেছে, কিন্তু আহমদীকে ধরে রাখতেই হবে, অন্যের সামনে আহমদী যেন হাত না পাতে। কিন্তু আত্মীয় স্বজন যারা সচ্ছল, তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য রয়েছে, তারা যেন এমন ভাবে দরিদ্র আত্মীয় স্বজনের সাহায্য করে যে সাহায্য করার সময় যেন তারা কষ্ট না পায়। তারা যেন তাদের এক ভদ্র মহিলা সম্পর্কে আমি জানি, তার কিছু আত্মীয় স্বজন ছিল বহির বিশ্বে যারা সাহায্য করত প্রত্যেক মাসে, এবং যার ফলে তাদের মোটামুটি চলত। কিছু দিন সেই আত্মীয়ের কারণে বা কোনো কারণে সাহায্য আসেনি, অবস্থা এমন পর্যায়ে গিয়ে থাকে যে অনাহারে জীবনযাপন আরম্ভ করেন, বাক বড় কষ্টে জীবনযাপন আরম্ভ, এক বেলার রুটি খেয়ে দিন কাটাতেন। ভদ্রমহিলা লেখেন যে একদিন আমি যাচ্ছিলাম রাস্তায়, আটানা বা একটি টাকা আমি পতিত দেখলাম, যখন সেই টাকা উঠাতে যাচ্ছিলাম তখন মনে হলো যে সামান্য পরীক্ষায় আমি কি ভীত, আল্লাহর উপর তাওয়াক্কুল কি আমার ছেড়ে দিলাম, এই টাকার উপর তোমার লোভাতুর দৃষ্টি গেল, আল্লাহ জানে কার টাকা, এটি তো চুরি। যাই হোক, যেই চেতনায় তার হৃদয়ে সৃষ্টি হয়েছে, তিনি সেই চেতনার কারণে সেই অনুভূতির কারণে টাকা হাতে নেননি। বাচ্চারা বড় কষ্টে জীবন যাপন করছিল, বাচ্চাদেরকে তিনি বোঝান যে অবস্থার উত্থান পতন হয়, ধৈর্য ধারণ করা উচিত। অবস্থা যাই হোক না কেন, আল্লাহর প্রতি দারিদ্রের সময় আল্লাহর প্রতি আরো বেশি ঝোঁকা উচিত। তিনি বলেন, যাই হোক ঘরে আসলাম, কোন ব্যক্তি ইতিমধ্যে ঘরে এসেছিল যে সাহায্য পাঠাতেন, তার পক্ষ থেকে কেউ এসেছে, খাম ছিল, খামে পূর্বের তুলনায় অনেক বেশি টাকা ছিল। তো অনেকের অবস্থা এমনও হয়, আর এরপর আরো কিছুদিন যদি টাকা না আসতো হয়তো এই ভদ্রমহিলার সন্তান সন্ততির ভিতর এমন চিন্তা ভাবনার দানা বাঁধত বা দানা বাঁধার সম্ভব ছিল, যার ফলে সমাজের প্রতি ঘৃণা এবং আল্লাহর প্রতি কুধারণা সৃষ্টি হত। এ ধরনের আরো অনেক ঘটনা ঘটে যার ফলে ঘরের শান্তি নষ্ট হয়। তো সবসময় এই কথাগুলোর উপর দৃষ্টি রাখা উচিত। আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন তা একান্ত হিকমত এবং প্রজ্ঞাপূর্ণ। যাই হোক, সামাজিক অবস্থা এটিও শান্তি সমাজের শান্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটি নিয়ে আলোচনা হচ্ছিল। কোরআনে কারিমে এক জায়গায় বলেন যে ওয়াফিয়া মুআলিহিম হাক্কুল সাইল ওয়াল মাহরুম, তাদের ধন সম্পদে ভিখারি যারা হাত পাতে এবং যারা হাত পাতে না বঞ্চিত মানুষ, সবার অধিকার রয়েছে। আবার আল্লাহ তাআলা বলেন ফাতে দাল করবা হাক্কাহু আল মিসকিনা ওয়া ইবনা সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা আরো বলেন যে মা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون
جمعہ ہے کہ بس اپنے قریبی کو اس کا حق دو, نیز مسکین کو اور مسافر کو. یہ بات ان لوگوں کے لیے اچھی ہے جو اللہ کی رضا چاہتے ہیں.
انواد ہلو নিকট আত্মীয় স্বজনকে তাদের অধিকার দাও, মেসকিন এবং মুসাফিরদেরকেও. এই কথা সেই সমস্ত লোকদের জন্য উত্তম যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আর এমন মানুষই সফল কাম হবে. পরবর্তী আয়াতে আছে যে সুদে তোমরা যে পয়সা খাটাও মনের তোমাদের সম্পদ বাড়ার জন্য আল্লাহর দৃষ্টিতে তা বৃদ্ধি পায় না. আর আল্লাহ সন্তুষ্টির সন্ধানে যে জাকাত দাও, আর এটি আসলে সম্পদকে বাড়িয়ে থাকে বা বৃদ্ধি করে. তো এখানে আল্লাহ তাআলা এই দৃষ্টি আকর্ষণ করেছেন যে তোমাদের নিকট আত্মীয় যারা দরিদ্র অভাব অনটনের শিকার তাদের এবং মুসাফের, তাদেরকে তাদের অধিকার দাও. অধিকার কি? অধিকার হলো তাদের অভাব মোচনের জন্য, যারা সচ্ছল, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, যাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আছে, তারা যেন দরিদ্র ভাইদের জন্য খরচ করে, এমন শ্রেণীর জন্য খরচ করে যাদের ভিতর নিকট আত্মীয় মিসকিন এবং মুসাফির অন্তর্ভুক্ত, তাদের জন্য যেন খরচ করে. কেননা যদি সমাজের প্রত্যেক শ্রেণীর প্রয়োজন মিটানো না হয়, ভাইকে যদি সমাজে হোঁচট খাওয়ার জন্য অসহায় ছেড়ে দাও, তাহলে এটি এমন শ্রেণীকে অপরাধ প্রবণ করে তুলবে, অপরাধে বাধ্য হবে. নিজের স্ত্রী বাচ্চার প্রয়োজন মিটানোর জন্য তারা এমন কিছু কাজ করতে বাধ্য হবে যার ফলে সমাজের শান্তি বিঘ্নিত হবে. গরিব এবং দরিদ্র শ্রেণী নিজেদের প্রয়োজন পুরা না হওয়ার কারণে অনেক সময় তুলনামূলক ভাবে সচ্ছল মানুষ বা ধনীদের বিরুদ্ধে হৃদয়ে কেনা বিদ্বেষ লালন করে থাকে. তাদের এই যে চিন্তা ভাবনা, মন মানসিকতা, এটিকে স্বার্থপর শ্রেণী লুফে নেই, কাজে লাগায় এবং সেটিকে সমাজে ফ্যাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নিজেদের সাথে নেয়. আপনারা প্রায়শই দেখবেন যে এমন মানুষই যারা দরিদ্রদের সেবা অনুন্নত বিশ্বে যারা রাস্তায় বের হয়, এমন মানুষের সাথে বিশৃঙ্খলার জন্য তারা এমন মানুষের সাথে নিয়ে রাস্তায় বের হয় যাদের অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক দিক থেকে যারা অসচ্ছল, এমন মানুষ ধনী শ্রেণীর বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করে. আর নিজের দেশে যারা সচ্ছল শ্রেণী তাদের বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করে, সরকারের বিরুদ্ধেও তারা আওয়াজ উত্তোলন করে, হরতাল হয়, আইন ভঙ্গ হয়, সারা দেশে একটা চরম নৈরাজ্য বিরাজ করে. ইতিহাসে এমন নৈরাজ্য এবং বিশৃঙ্খলা আমরা দেখেছি. আজকেও অনেক বেশ কয়েক দেশে এই অবস্থা বিরাজ করছে. তো বিশৃঙ্খলার কারণগুলোর অনেক বড় একটি কারণ হলো অর্থনৈতিক শোচনীয় অবস্থা. কথা আর এখানে শেষ নয়, বরং এমন শ্রেণী আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে চলে যায়. তো যে শ্রেণী নিজেদের পয়সাকে নিজেদের ভিতরেই সীমাবদ্ধ রাখে, দরিদ্র শ্রেণীর অধিকার দেয় না, এমন মানুষ আল্লাহর শিক্ষাকে না মানার কারণে সে নিজেও আল্লাহ তাআলা থেকে দূরে ছিটকে পড়ে. তো ইসলাম তো দাবি করে যে এটি কামেল ধর্ম, সম্পূর্ণ ধর্ম, আর এই ধর্মে সব কথার, সকল শ্রেণীর সকল চাহিদা পূরণের শিক্ষা দেয়া হয়েছে, যেন সমাজে শান্তি থাকে এবং স্রষ্টা খোদার দিকেও যেন দৃষ্টি নিবদ্ধ থাকে এবং তার অধিকারও যেন মানুষ লাভ করে. সুতরাং এক মুসলমানের পাক অবস্থাই, ব্যবহারিক অবস্থা তাকে ইসলামের সঠিক সঠিক নমুনা, ইসলামের সঠিক নমুনা বা দৃষ্টান্ত প্রদর্শনকারী হয়, সেই শিক্ষার প্রতিফলন সে হয় যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নতুবা শুধু মুসলমান হওয়ার দাবি কোনো গুরুত্ব রাখে না। তো আমরা দেখেছি যে আল্লাহ তাআলার নির্দেশাবলীর একটি হলো সমাজের দুর্বল এবং অসচ্ছল মানুষের সচ্ছলতার জন্য কাজ করার জন্য ইসলাম যাকাত এবং সৎকার নির্দেশ দিয়েছে, পরস্পরকে তোহফা দেওয়ার শিক্ষা রয়েছে, হাদিসে আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরস্পরকে তোহফা দাও, এতে ভালোবাসা বাড়ে। যাকাতের কত গুরুত্ব রয়েছে ইসলামে, এই জন্য কোরআনের বিভিন্ন জায়গায় শিক্ষা রয়েছে, নির্দেশ রয়েছে। কেননা এর ফলেই সরকারের খরচ পূরণ হবে এবং গরিবদের যে প্রয়োজন সেটিও এর মাধ্যমে মিটবে। তো যেভাবে আমি বলেছি, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় এটি উল্লেখ করেছেন। নামাজের কথার পাশাপাশি অনেক জায়গায় যাকাতের কথা উল্লেখ রয়েছে, তাই এটি একান্ত গুরুত্বপূর্ণ একটি কথা যাদের জন্য এটি প্রযোজ্য। যাদের জন্য যাকাত আবশ্যক তাদের যাকাত দেওয়া উচিত। একইভাবে যারা সচ্ছল মুসলমান আছে তারা যেন নিজেদের সম্পদ থেকে তাদের নিকট আত্মীয় এবং দরিদ্রদের জন্য খরচ করা তাদের জন্য আবশ্যক বরং ফরজ। গরিব দরিদ্র শ্রেণী মেসকিন এবং দুর্বলদের খেয়াল রাখা এই জন্য আবশ্যক যে এই শ্রেণী দেশের অর্থনৈতিক সচ্ছলতার জন্য কাজ করে থাকে, কারখানার শ্রমিক বা বিভিন্ন বাণিজ্য কেন্দ্রের যে সমস্ত শ্রমিকরা আছে, বড় বড় কৃষকদের বা জমিদারদের জন্য যারা শ্রম দিয়ে থাকে তাদের জমিতে কাজ করে, এই শ্রেণীর শ্রম যদি না থাকতো, বিশেষ করে আমাদের দেশে কৃষি মজদুরদের, কৃষির মজদুরের বা শ্রমিকের অনেক প্রয়োজন রয়েছে। ইউরোপিয়ান দেশে তো মেশিন দিয়ে অধিকাংশ কাজ নেওয়া হয়, কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে শ্রমিকের বা মজদুরের কত প্রয়োজন। এখানেও শিল্পোন্নত দেশ, এখানে তাদের উন্নতিও শ্রমিক শ্রেণীর কাছে ঋণী। যদি এই শ্রেণীর পরিশ্রম এবং সাহায্য না হয় দেশের অর্থনীতি কোনোভাবে উন্নতি করতে পারে না, তাই এই দরিদ্র শ্রেণীকে তার অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। আর তাদের দারিদ্রকে কাজে লাগিয়ে দারিদ্রের সুযোগে তাদের অধিকারকে পদদলিত করবে না, আর তাদের অন্যান্য যেই চাহিদা আছে তার প্রতিও শ্রদ্ধাশীল হয়। ইসলামই সেই ধর্ম সমাজের সকল শ্রেণীর অধিকারের প্রতি শ্রদ্ধাশীল, এই দুর্বল শ্রেণীকে তাদের অধিকার দেওয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করে। কোন ধর্ম বা অন্য কোন ইজম বা মতবাদ এর মোকাবেলা করতে পারবে না। আপনারা দেখুন যে ইজম বা মতবাদ গরিবদের অধিকারের দাবি নিয়ে উঠেছিল, সেই দাবি ধীরে ধীরে সেই তারা ধীরে ধীরে মিটে যাচ্ছে বা মিটে গেছে। পৃথিবীর অশান্তি বাড়ছে, শুধু পয়সায় কখনো শান্তি পাওয়া যায় না, আমার শান্তি আসে না, বরং আল্লাহর নির্দেশ রয়েছে যে আমার ইবাদত গুজার বান্দা হও, সেই নির্দেশকে দরিদ্র শ্রেণী এবং যারা দারিদ্র দূর করে, এই উভয় শ্রেণী যদি আল্লাহর নির্দেশকে মানে, তাহলে এই নির্দেশের প্রতি আল্লাহ তাআলার ক্ষেত্রে মনোযোগ নিবদ্ধ হবে। যখন সচ্ছল শ্রেণী এই চেতনা নিয়ে দরিদ্রদের সাহায্য করবে, যে অর্থাৎ আমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহ স্নেহ অর্জন করতে হবে। এই সাহায্য কোনো এহসান নয়, অনুগ্রহ না, বরং এটি তাদের অধিকার। এইভাবে যে সাহায্য তারা পাবে বা দরিদ্র শ্রেণী যে সাহায্য লাভ করে সেটি দরিদ্র শ্রেণীকে নিজ মনে করে না, বরং তার আত্মসম্মান বোধের ব্যাপারে সচেতনতা নিয়ে সাহায্য করা হবে। দাতা নিজে কৃতজ্ঞ হবে যে গ্রহিতা গ্রহণ করেছে, আর গ্রহিতা দাতার প্রতি কৃতজ্ঞ হবে যে সে তার অভাব এবং চাহিদা পূরণের ব্যাপারে যত্নবান। তো এটি এই সমাজে আসলে ইসলামী আদর্শ তুলে ধরবে, যেখানে ইসলাম এবং ইসলামী শিক্ষার সঠিক প্রতিফলন আমরা দেখব। স্মরণ রাখবেন যে আজকে আহমদি এই সমাজে, এই ইসলামী সমাজের সঠিক চিত্র তুলে ধরতে পারে, যারা হযরত মসীহ ইসলামের সাথে অঙ্গীকার করেছে যে আমি আল্লাহর নির্দেশাবলীর উপর আমল করব, মেনে চলব, নতুবা পৃথিবীতে যেই স্বার্থপরতা রয়েছে আর ব্যক্তিগত স্বার্থের কারণে মানুষের যে প্রেফারেন্স বা যেই পৃথিবীর প্রবণতা যেদিকে বাড়ছে, সেই চিন্তা ভাবনা বা সেই মন মানসিকতার কাছে পৃথিবীর শান্তির আশা করা যেতে পারে না। হযরত মুসা আলাইহিসসালাম বলেন যে সত্যিকারের পূর্ণবানদের অভ্যাস হয়ে থাকে যে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের নিকট আত্মীয়কে নিজের ধন সম্পদ দ্বারা সাহায্য করে, এছাড়া সেই সম্পদ থেকে এতিমদের দেখাশোনা, তাদের শিক্ষা এবং তাদের লালন পালনের প্রতি যত্নবান হয়। দরিদ্রদেরকে তারা অনাহার এবং ক্ষুধা থেকে রক্ষা করে, মুসাফের এবং ভিখারীদেরকে তারা সাহায্য করে। তো এটি হলো একটি আদর্শ বা নমুনা যা মোমেন সমাজের পরিদৃষ্ট হওয়া উচিত। দ্বিতীয় আয়াত যা আমি পড়েছি তাতে আল্লাহ তাআলা একটি একান্ত গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, যার ফলে যা সবসময় সমাজের বিশৃঙ্খলার মূল হিসেবে চলে আসছে, আজও সমাজের এটিকে উন্নত অর্থনীতির জন্য একটা স্তম্ভ মনে করা হয়। আর কিন্তু সত্যিকার অর্থে দরিদ্র দেশ যে কারণে সবসময় ঋণের যাতা কোলে পৃষ্ঠ হচ্ছে, কিন্তু তাদের অজান্তে হচ্ছে। আর সেটি কি আয়াতের অনুবাদ করতে গিয়ে আমি বলেছিলাম, সেটি হলো সুদ। সুদ আল্লাহ তাআলা জোরালো ভাবে নিষেধ করেছেন, তাকে পূর্ণভাবে নিষেধ করেছেন, কেননা এটি দরিদ্র শ্রেণীকে দারিদ্রের যাতা কোলে পৃষ্ঠ করে এবং দারিদ্রের চোরাবালিতে তারা ধীরে ধীরে নিমজ্জিত হতে থাকে। এই আয়াতের আমি পূর্বের এক আয়াতের সাথে তুলনা করেছি যে সুদ তোমাদেরকে কি দেবে। আর যাকাত সদকা আর তোহফা দিলে কি লাভ হয়, এই দুটোর আমি তুলনা করেছিলাম। প্রথম কথা স্মরণ রাখবে তা হলো আল্লাহ সন্তুষ্টির খাতিরে যে খরচ তোমরা করো সেই খরচ সম্পর্কে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে যে নিশ্চয় এতে তোমাদের সফলতা রয়েছে, যার দৃশ্য বা যার দৃষ্টান্ত তোমরা এই পৃথিবীতেও দেখবে আর পরকালেও। আর সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। দ্বিতীয় সফলতা শান্তিপূর্ণ পূর্ণ এবং শান্তির সমৃদ্ধ সমাজ সৃষ্টি হবে। তারপর মৃত্যুর পরকালে আল্লাহর সন্তুষ্টির সুবাদে চিরস্থায়ী জান্নাতের ওয়ারেস হবে, যেখানে সবসময় শান্তি এবং শান্তির তোহফা তোমরা পাবে। কিন্তু আল্লাহর অবাধ্যতা করে যারা সুদের ব্যবসায় জড়িত তারা কি পায়, আল্লাহ তাআলা বলেন যে তাদের সাথে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দেন, যাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন তাদের এই পৃথিবীতে কোনো ঠিকানা নেই, পরকালে তাদের জন্য যে শাস্তি আছে তা তো আছেই। তারপর এই সুদের কারণে সমাজের শান্তি কিভাবে নষ্ট হয়, দরিদ্র শ্রেণীর দারিদ্রের জাতাকলে পিষ্ঠ হতে থাকে, যে পিষ্ঠ হয় যে পিষে সে সুদের পয়সায় নিজের থলি পরিপূর্ণ করছে, থলি ভরছে। অডেল পয়সা যে আয় করে বাজ্যত সে নিজের ধন ভাণ্ডার পরিপূর্ণ করছে, কিন্তু হৃদয়ের শান্তি নেই তাদের। অনেকেই লেখে, বরং পাকিস্তান আমি দেখেছি, টাকা পয়সা থাকা সত্ত্বেও রাতের ঘুম তাদের নষ্ট হয়ে যায়। তো এই সুদই একটি দেশের সমাজ দেশীয় পর্যায়ে এবং ব্যক্তিগত পর্যায়ে পয়সাকে এক ব্যক্তির হাতে একত্রিত করে। আর ধনী দেশেও যেখানে বাজেট অবস্থা ভালো, এই সুদের কারণেই প্রায় প্রত্যেক ব্যক্তি বা অধিকাংশ ঋণের কালো চোরাবালিতে তারা নিমজ্জিতটিকে অনুভব করে না এবং নিজের এই অবস্থা থেকে তারা বের হতে পারে না। কিছুদিন পূর্বে রোহিংটন বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি কথা বলেছি তাদেরকে। আমি বলেছি যে শুধু এক ধরনের দাসত্ব বা দাস প্রথা, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সহ অনেকেই এটিকে সমর্থন করেছেন। তাদের এই কথাকে মানা ছাড়া তাদের উপায় নেই। এটি আল্লাহর কালাম যা সত্য সমৃদ্ধ, আর তার এর এই কিতাবে যে নির্দেশাবলী আছে তাকে মানা ছাড়া পৃথিবী মুক্তি পেতেই পারে না। আর আমি যেভাবে বলেছি, সুদ এক ধরনের দাসত্ব, আর দাসত্বে বা দাস প্রথায় যেখানে আছে সেখানে কখনো ভালোবাসা লালিত পালিত হতে পারে, সবসময় ঘৃণাই সৃষ্টি হবে এবং শান্তি নষ্ট হবে। এরপর এছাড়া আমাদের যে দরিদ্র দেশ আছে এখানেও সুদে মানুষ ঋণ নিয়ে থাকে, প্রায় সময় সিন্ধুতে অধিকাংশ সুদের ব্যবসায়ী হলো হিন্দু, কিন্তু অনেক মুসলমানও এই কাজ করে। বিশেষ শ্রেণী হলেও একটা বিশেষ শ্রেণী এই ব্যবসা করে। সুদে যে ঋণ দেওয়া হয় বা নেওয়া হয়, সারা জীবন যারা ঋণ নেয় তারা সারা জীবন বা তাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এক আমেরিকান এক অর্থনীতিবিদ পাক ভারত সম্পর্কে গবেষণা করার পর লিখেছেন যে এরা এমন উপমহাদেশীয় মানুষ, বাজ্যত জমিদার এবং সম্পদের অধিকারী মানুষও আছে, সম্পদশালী আছে। তাদের অবস্থা হলো তারা ঋণ নিয়ে জন্ম নেয়, সারা জীবন ঋণ নিয়েই যাপন করে, এই পৃথিবী থেকে যখন বিদায় নেয় তখনও তাদের কাঁধে বোঝা থাকে যা আওলাদের হাতে ট্রান্সফার হয়। এই হলো অবস্থা। তো আল্লাহর নির্দেশের উপর মানুষ আমল করে তাহলে ভবিষ্যৎ সকল প্রজন্ম ঋণের শৃঙ্খলে আবদ্ধ হওয়া এবং সেটিকে পরের জেনারেশনে ট্রান্সফার করা এবং কষ্টের ভিতর জীবনযাপন করা, বেগুলতার জীবনযাপন না করে তারা এই চিন্তা থেকে বাঁচতে পারবে, মুক্ত হতে পারে। আর এই অবস্থা, মানুষের অবস্থা যখন এমন হয়, যখন ঋণের শৃঙ্খলে মানুষ আবদ্ধ হয়, এই পরিবেশ কখনো অন্যের জন্য হৃদয়ে সুধারণার জন্ম দিতে পারে না। বিশেষ করে তারপর দরিদ্র দেশে যাদের ভিতর অনেক মুসলমান দেশ অন্তর্ভুক্ত, যেমন পাকিস্তান, বাজ্যত ইসলামের সেখানে অনেক নাম আছে কিন্তু সুদি নিজাম বা ব্যবস্থাপনা থেকে তারা নিস্তার পায় না। সুদের নাম যাই রাখুক না কেন, অনেক জায়গায় তারা কিছু পরিবর্তন করেছে কিন্তু ব্যবহারিক অবস্থা ভিন্ন। এখানে ধনী শ্রেণী ব্যাংক থেকে ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না, এবং কিছু কাল পর সেই টাকা মাফ হয়ে যায়, কিন্তু দরিদ্র শ্রেণী পিষ্ট হতে থাকে, সকল কঠোরতার সম্মুখীন তাকে হতে হয়। এই অবস্থা দরিদ্রদের ভিতর ব্যাকুলতা সৃষ্টি করে। কোন শ্রেণীর ব্যাকুলতা ফলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত থাকতে পারে না। আমি যেভাবে পূর্বেই বলেছি যে পাকিস্তানে দ্রব্য মূল্যায়ন তো বেশি, গরিব শ্রেণীর সত্যিকার অর্থে পরেশান, আর এই কারণে ধনী দরিদ্রের যে দূরত্ব সেটি বাড়ছে এই অবস্থার কারণে। এই দূরত্ব যখন বাড়ে শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যেতে পারে না। সুতরাং যেখানে পাকিস্তানের আহমদি নিজ দেশের জন্য দোয়া করবেন, সেখানে আমাদের জন্য ফরজ পৃথিবীর পাকিস্তানের আহমদি যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করেন তারা পাকিস্তানের নিরাপত্তার জন্য দোয়া করেন। কেননা আজকাল পাকিস্তান ভয়াবহ অবস্থার ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছে। অনেক কারণ আছে, কিন্তু একটি বড় কারণ হলো স্বার্থপরতা, সীমাতিরিক্ত স্বার্থপরতা। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করুন, আর পৃথিবীর প্রত্যেক সে দেশের উপর দয়া করুন যারা আপন পর সকলের হাতেই জুলুমের জাতাকলে, নির্যাতনের জাতাকলে পৃষ্ঠ হচ্ছে। পৃথিবীর ধনী দেশগুলো দরিদ্র দেশকে সাহায্যের নামে এমন ঋণের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে যা থেকে বের হওয়া এখন তাদের জন্য অসম্ভব। এই অবস্থাও এক ধরনের দাসত্ব, এক ধরনের দাস প্রথা। তারপর এমন দাস প্রথার ফলে এমন অবস্থার ফলে প্রতিক্রিয়াও দেখা যায়, আর সে প্রতিক্রিয়ার ফলে শুধু সেই দেশের শান্তি নষ্ট হয় না, বরং সারা পৃথিবী থেকে শান্তি উড়ে যায়, উঠে যায়। জাতি জাতির বিরুদ্ধে জাতির ভিতরে ঘৃণা সৃষ্টি হয়, আর এই ভয়াবহ এর যে যুক্তিগত ভয়াবহ ফলাফল প্রকাশ পাওয়া সম্ভব, আল্লাহ তাআলা পূর্বেই তার খবর দিয়েছেন, মুসলমানদেরকে সাবধান করেছেন যে আল্লাহর দৃষ্টিতে সুদে যে টাকা দেওয়া হয় তা বৃদ্ধি পায় না। বাহ্যত যে মনে করছো যে টাকা বাড়ছে সেটি বৃদ্ধি নয়, বরং খোদা তালার লানত এবং আল্লাহ তালার আজাবের কারণে, অভিশাপের কারণে সেটি আজাবেরই কারণ হয়। বিশেষ করে মুসলমানদের এবং মুসলমান দেশগুলোকে নিজেদের এই বিশৃঙ্খল অবস্থা থেকে বের করতে হয়, তাহলে আল্লাহর নির্দেশের উপর আমল করেই এটি থেকে বের হওয়া সম্ভব। ইনসাফ এবং ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হয়েই বাঁচা সম্ভব। আল্লাহর বান্দাদের অধিকার দেওয়ার মাধ্যমে এটি থেকে বের হওয়া সম্ভব। আর সবচেয়ে বড় কথা হলো যে সমস্ত ব্যাধি সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, বদ্ধমূল হয়ে গেছে, যে জিনিসকে মানুষ মাতৃদুগ্ধের মতো হজম করছে, মানুষ অন্যের অধিকারের ব্যাপারে উদাসীন হয়ে গেছে, এই সমস্ত বিষয়ের প্রতি দৃষ্টি নিবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা শান্তির যে যুবরাজকে প্রেরণ করেছেন তাকে মানতে হবে, তার মান্যকারীদের তাকে মানতে যদি অস্বীকার করো, তার মান্যকারীদের সাথে নিষ্পেষণ এবং মূলক ব্যবহার করো, নির্দয় আচরণ করো, তাহলে কখনো এই বিশৃঙ্খলা, এই অশান্তি এবং এই অন্ধকার থেকে তোমরা বের হতে পারবে না, মুক্তি পাবে না। দরিদ্র অভাবী শ্রেণীর তাদের চাহিদা অভাব মোচন করা, অভাব অনটন দূর করার ব্যাপারে যে আয়াতগুলো, কিছু আয়াত আমি পড়েছি। আরেকটি আয়াত হলো জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বাযাল্লাযী মা আমালু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষ যেই অপকর্ম করেছে সেই কারণে বিশৃঙ্খলা জলে জলেও ছেয়ে গেছে স্থলেও, যেন তাদেরকে তাদের কৃতকর্মের স্বাদ তারা গ্রহণ করতে পারে এবং হতে পারে এর ফলে তারা ফিরে আসবে। আজকে যে ফাসাদ এবং বিশৃঙ্খলা ছড়িয়ে আছে এটি সেই পাপের কারণে যাতে আজকের সমাজ জড়িত, আর এটি সেই নির্দেশের উপর আমল না করার কারণে, বা সেই সমস্ত নির্দেশের উপর আমল না করার কারণে যার দিকে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকে আমরা যা দেখছি, প্রত্যেক মুসলমান দেশ এবং মুসলমান হওয়ার যে দাবি করে স্বাধীনতা সত্ত্বেও তারা অপরাধীন, অন্যের দৃষ্টিতে তারা সন্দেহযুক্ত। যদিও পৃথিবীর প্রত্যেক দেশ মুসলমান হোক বা মুসলিম, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তারা দেওয়ালিয়া হয়ে গেছে, আর এই অবস্থা ক্রমশ ভয়াবহ হচ্ছে। নৈতিক রোগ ব্যাধি সীমা ছাড়িয়ে গেছে, তো এরা আল্লাহর শাস্তির স্বাদ অবশ্যই পাবে যদি নিজেদের পরিবর্তন না করে। কিন্তু এক মুসলমানের জন্য আবশ্যক, যাদের কিতাবে, যাদের শরীয়তে এমন একটি কিতাব যা শেষ শরীয়ত নিয়ে এসেছে, তাতে আল্লাহ তাআলা সাবধান করেছেন যে যেই ঝাঁকুনি আসে তা থেকে শিক্ষা নাও, আর অবস্থা পরিবর্তনের জন্য যখন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে প্রেরণ করেন, যারা পুণ্যের দিকে দৃষ্টি আকর্ষণ করেন, সে প্রেরিত যারা আল্লাহর পক্ষ থেকে আসেন, তাদের পয়গামকে, তাদের কথাকে শোনো, অবস্থা দেখে নিজে চিন্তা করো, আর তাদেরকে সন্ধান করো যেন নিজে নিস্তার বা নিষ্কৃতি পেতে পারো, আর এই পয়গামকে নিয়ে অগ্রসরা পৃথিবীকে এই ধ্বংসযজ্ঞ থেকে যেন বাঁচাতে পারো। সুতরাং প্রত্যেক মুসলমানকে এদিকে দৃষ্টি দেওয়া উচিত এবং বিবেক খাটানো উচিত। নতুবা স্মরণ রাখবেন যে আল্লাহ তাআলার এই সতর্কবাণী ভয়াবহ। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এখন মানুষ আধ্যাত্মিক পানিকে চায়, পৃথিবী বিলকুল সম্পূর্ণভাবে মরে গেছে। এই যুগটা হলো জারাল ফাসাদ ও ফিল বাররি ওয়াল বাহরির, জঙ্গল এবং সমুদ্র বিকৃত হয়ে গেছে, মানুষের প্রতিটি শ্রেণীতে বিশৃঙ্খলা ছেয়ে গেছে। যেই দিক থেকে দেখেন বা যেভাবে দেখেন পৃথিবীর অবস্থা বদলে গেছে, আধ্যাত্মিকতা বাকি নেই, নৈতিক এবং আমলি দুর্বলতায় প্রত্যেক ছোট বড় নিমজ্জিত, আল্লাহর পূজা এবং আল্লাহ তাআলাকে চেনার কোনো কিছু বাকি নেই। তাই এখন স্বর্গীয় পানি এবং নবুয়তের জ্যোতি আবির্ভূত হওয়া আবশ্যক এবং সচেতন হৃদয়কে আলোকিত করা আবশ্যক। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হও, তিনি স্বীয় অনুগ্রহে এখন সেই ব্যক্তিকে নাজেল করেছেন, কিন্তু খুব কম মানুষ এই জ্যোতি থেকে শিক্ষা উপকৃত হচ্ছে। সুতরাং আহমদই বড় সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নূর থেকে উপকৃত হওয়ার তৌফিক দিয়েছেন, লাভবান হওয়ার তৌফিক দিয়েছেন। সুতরাং এই নূর বা এই জ্যোতিকে নিজেদের কথায় এবং নিজেদের আমলের মাধ্যমে প্রসারের চেষ্টা করুন, যেন পৃথিবী এই ফাসাদ এবং বিশৃঙ্খলা থেকে মুক্তি পেতে পারে, যেদিকে পৃথিবী অগ্রসর হচ্ছে, আর যে কারণে হতে পারে পৃথিবীর একটি বিরাট অংশ এই শাস্তি যজ্ঞের শিকার। আল্লাহ তাআলা সবার উপর রহম করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وَاذْكُرُوا اللَّهَ يَذْكُرْكُمْ وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ